তাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আজকের আলোপনে। আপনারা শুনলেন আজকের বিষয় হচ্ছে এফবিআই এর সাবেক পরিচালক জেমস কোমির সাক্ষ্য প্রদান নিয়ে। আর এ নিয়ে আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, টেলিফোনে যোগ দিয়েছেন দুজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী, বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা। জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন ডক্টর মেহনাজ মোমেন, পাবলিক পলিসি প্রফেসর, ANM ইউনিভার্সিটি টেক্সাসের। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমি ছোট্ট করে একটু সূচনা বক্তব্য দিতে চাই। এফবিআই এর সাবেক পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করবার এক মাস পর সেনেট গোয়েন্দা কমিটির সামনে সাক্ষ্য দিলেন তিনি বৃহস্পতিবার, যা আমরা সবাই দেখেছি, জেনেছি। এফবিআই এর মধ্যে কোন শৃঙ্খলা রাখতে পারেননি ঠিকমতো, এফবিআই এর পরিচালনায় ব্যর্থ হয়েছেন জেমস কোমি, এই অভিযোগেই প্রথমে বরখাস্ত করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে 9 মে, এই কথা বলা হয়েছে। পরে অবশ্য আরো নানা প্রসঙ্গ উঠে এসেছে, রাশিয়ার হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই বিষয়টি উঠে এসেছে। আর বৃহস্পতিবার সেনেটের ইন্টেলিজেন্স কমিটির যে সাক্ষ্য প্রদান অনুষ্ঠান ছিল, সেটিতে জেমস কোমি অবশ্য পরিষ্কারভাবে বলেছেন যে হোয়াইট হাউসের ওই তথ্য এবং প্রেসিডেন্টের কথা ছিল পরিষ্কার মিথ্যা। আমি জেমস কোমির বক্তব্যের সামান্য একটি অংশ শুনিয়ে তারপর আলোচনায় আসতে চাই।
And I am so sorry that the FBI workforce had to hear them, and I'm so sorry that the American people were told them.
আমি জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে প্রথমে আসব, যে জেমস কোমি বলেছেন এগুলো মিথ্যে কথা ছিল, পরিষ্কার এবং সহজ ব্যাপার। আমি দুঃখিত যে FBI এর কর্মী বাহিনীকে এমন কথা শুনতে হলো, এবং আরো দুঃখিত যে আমেরিকান জনগণও সেটি শুনল। তো প্রেসিডেন্টকে মিথ্যাবাদী বললেন জেমস কোমি। হোয়াইট হাউস থেকে কোমির বক্তব্যের সমালোচনা করে বলা হয়েছে যে ওগুলো সঠিক নয়, কোমির বক্তব্য। আপনি কি মনে করেন?
ধন্যবাদ সেলিম। আমি জিয়াউদ্দিন মোহাম্মদ চৌধুরী বলছি। কথা হচ্ছে যে আপনিও সেটা শুনলেন, আমরাও সবাই শুনেছি স্পষ্ট ভাষায়, এবং খুব সরল ভাবে বলতে গেলে জেমস কোমি যে কথাটা বলেছেন, এখন প্রেসিডেন্টকে তিনি মিথ্যাবাদী বলেছেন বা লায়ার বলে আখ্যায়িত না করলেও তিনি সত্য বলেননি। তো কথার ব্যাপারটা একই দাঁড়ায়, একজন সিটিং প্রেসিডেন্টকে এভাবে একজন সদ্য চাকরি থেকে অবসরপ্রাপ্ত FBI এর, যারা গোয়েন্দা বাহিনীর সবচেয়ে বড় একটা তিনি প্রধান একটা, তার পক্ষে এই কথাটা বলা, তাদের পেছনে যে কতখানি সত্যতা আছে সেটা আমরা সবাই ধরে নিতে পারি। কারণ তিনি যেটা বলেছেন, তার সঙ্গে যে আলোচনা হয়েছে, তিনি বলেছেন তার সঙ্গে 9 বার কথা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে, এর মধ্যে 6 বার টেলিফোন এবং 3 বার মুখোমুখি। তো এই পর্যায়ে তিনি যদি যেগুলো তার কথাবার্তা হয়েছে এবং তা নিজে লিপিবদ্ধ করেছেন মেমো হিসাবে, সেখান থেকে তিনি বলছেন, কোনো বানিয়ে বলছেন না, সুতরাং এটাকে সত্য ধরে নেওয়া ছাড়া আমাদের তো, আমি তো অন্য কোনো উপায় দেখি না।
আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনায় যাব, ডক্টর মেহনাজ মোমেনের একটু বক্তব্য শুনি।
আমার কাছে মনে হয় যে এই টেস্টিমনিতে যে কথাগুলো আসছে বারবার করে, কে সত্য বলেছে কে মিথ্যা বলেছে, এটার এটার মানে ইম্প্যাক্টটা অনেকটা এটার ড্রামাটার ভিতরে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখতে হবে যে এই টেস্টিমনির পরেও কি ইম্প্যাক্টটা হবে, পলিটিক্যাল কি ইম্প্যাক্ট হবে, সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে এই কে কি বলেছে তার থেকে অনেক বেশি গুরুত্ব।
আর একটু সময় গেলে বুঝতে পারবো আমরা। আচ্ছা, ট্রাম্পের সঙ্গে জেমস কোমির যতবার যত রকমের যোগাযোগ হয়েছে সাক্ষ্য দেবার সময়, তার সবই তিনি তুলে ধরেছেন, যেটি জিয়াউদ্দিন চৌধুরী বললেন। তিনি লিখে রেখেছিলেন বেশিরভাগই, তিনি তার সাক্ষ্যে বলেছেন যে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ফ্লিনের যোগাযোগের বিষয়টি তদন্ত যেন FBI বন্ধ করে সেই চেষ্টা ছিল, বিশেষ করে এর উপরে জোর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের। জেমস কোমি সেই অনুরোধকে বলেছেন যে আমি ডাইরেকশনাল হিসেবে ধরে নিয়েছি। জেমস কোমির বক্তব্য আর একটু শোনাই আপনাদেরকে।
I took it as a direction. I mean, this is the President of the United States with me alone saying I hope this.
ডাইরেকশনাল হিসেবে ধরে নিয়েছিলেন এর মানেটা কি? আমি ডক্টর মেহনাজ মোমেন আপনাকে অনুরোধ করব একটু বলার জন্য।
আচ্ছা, এখানে যে তর্কটা বিতর্কটা এখন হচ্ছে সেটা হচ্ছে সেমান্টিক্স নিয়ে, শব্দের অর্থ নিয়ে। হোপ শব্দের আপনার আবিধানিক অর্থ হচ্ছে আশা করছি, কিন্তু আসলে তো হোপ আমরা নানাভাবে ব্যবহার করি, তাই না? এখন হোপ শব্দের তো অনেক কনোটেশন আছে। এখন রিপাবলিকান পার্টি বা এই ইনভেস্টিগেশনে আমরা যে ধরনের যেসব রিপাবলিকান সেনেটরকে দেখছি, তারা বারবার হোপ শব্দটার উপর যোগ দিচ্ছেন এমন ভাবে যে এটা খালি প্রেসিডেন্ট তার আশা ব্যক্ত করেছেন। কিন্তু আর জেমস কমি যে কথাটা বলছেন যে একজন যিনি এখন বর্তমানে রাষ্ট্রপতি, যিনি এই ধরনের কথা বলেছেন, কাজে ওটা শুনে মনে হয়েছে যে এই এই কাজটাই প্রেসিডেন্ট আশা করছেন, মানে প্রেসিডেন্ট চাচ্ছেন যে জেমস কমি এই ইনভেস্টিগেশন আর যাতে এটাকে আর যাতে না বাড়ান। এবং এর পরবর্তী আপনি আরো কতগুলো কথা যদি দেখেন যে আলাপ আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কমির মধ্যে, যেখানে বারবার বলেছেন দিস ইজ আ ক্লাউড হ্যাঙ্গিং ওভার মাই হেড, আই উড ইউ নো আই উইশ ইউ কুড লিভ দ্যাট ক্লাউড, তো এখানে বারবার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটাই এইটাই উনি ব্যক্ত করেছেন যে কমি বা FBI এই ইনভেস্টিগেশন ড্রপ করবে।
আচ্ছা, ইতিমধ্যে আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, তার সঙ্গে একটু কথা বলে আসি। হ্যালো, আমরা ভালো আছি। আজকের আলোচনায় আপনি কি ভাবে অংশ নিতে চান, কোন প্রশ্ন করতে চান?
জি, আমি একটু সামঞ্জস্য করে আমি একটু সম্পৃক্ত হতে চাচ্ছি। সেটা হল যে আমরা জানি যে FBI একটা সংস্থা, যেটা একটা স্বাধীন এবং শক্তিশালী প্রতিষ্ঠান ছিল, যে প্রতিষ্ঠানের ফেডারেল তদন্ত সংস্থা যে FBI সাবেক পরিচালক যিনি কালকে বলেছেন যে রুশ তদন্তে অনুগত্য চেয়েছিলেন ট্রাম্প, যেটা কেমির বক্তব্যে কালকে যে উনি সাক্ষ্য দিয়েছেন। আমরা যে আশা করতেছি ট্রাম্প সরকার, বর্তমান যে প্রেসিডেন্ট ট্রাম্প, যে এই যে প্রশাসন যে FBI একটা স্বাধীন একটা সংস্থার উপর যে শক্তিটা প্রয়োগ করতে চাচ্ছেন, এই শক্তি প্রয়োগ করার কারণে যে তাহলে এই FBI যে স্বাধীনতা সার্বভৌমতা কি ক্ষুণ্ণ হবে না?
ধন্যবাদ, আপনি থাকুন, আমরা এ নিয়ে আলোচনা করছি। জিয়াউদ্দিন চৌধুরী, আপনি বলবেন লিয়াকত আলীর প্রশ্নে?
না, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এটা তো FBI এর সার্বভৌমত্ব কথাটা ঠিক, সার্বভৌমত্ব মানে এটা তহরিন হলে কিছু না, তারা একটা তাকে FBI কে একটা প্রসিডিওর আছে, তার একটা তার যে প্রধান তাকে দেওয়া হয় তার একটা স্বাধীনতা দেওয়া হয়, স্বাধীনতা তদন্তের স্বাধীনতা, যাতে তাদের তার উপর যেন কেউ প্রতিক্রিয়া প্রভাব বিস্তার না করতে পারে প্রশাসনিক বা অন্যান্য ভাবে রাজনৈতিক কেউ যেন, এবং তাকে 10 বছরের টার্ম দেওয়া হয় এই কারণে তিনি যেন একটা প্রেসিডেন্টের টার্মের সঙ্গে নিজের টার্মটাকে যুক্ত না করেন, যেরকম ভাবে অনেক রাষ্ট্রদূতরা হয়ে থাকেন সেভাবে না, তাকে এই জন্য আরো দু একটা অর্গানাইজেশন আছে যেখানে প্রতিষ্ঠান আছে যেখানে 10 বছরের টার্ম দেওয়া হয়, তো তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়। কিন্তু স্বাধীনতা এটা নয় যে তিনি নিজেই বলেছেন যে কমির আপনারা যে তার বক্তব্য বলেছেন যে আমি যখন এই 10 বছরের জন্য আমি যখন এখানে আসলাম সেখানে তারা এটা আমি হ্যাঁ এটা আমাকে 10 বছরের টার্ম দেওয়া হয়েছিল, কিন্তু আমি জানতাম যে প্রেসিডেন্ট তার সর্বধর তিনি ক্ষমতাধর, তিনি যদি আমাকে এই চাকরিতে রাখতে না চান তিনি তা করতে পারেন, কিন্তু এগুলো অতীতে এটা হয়নি। সাধারণত তাদের যদি মতের অমিল থাকে তাহলে সেই প্রধান নিজেই থেকেই সরে যান। এক্ষেত্রে ভবিষ্যতে এ ধরনের এটা FBI এর যে স্বাধীনতার উপরে যে একটা প্রভাব বিস্তার করবে না এটা বলা অসম্ভব যে হবেই না, কারণ এ ধরনের তিনি একটা প্রেসিডেন্ট স্ট্যাপের দৃষ্টান্ত তিনি করে গেলেন, কিন্তু যেহেতু এই দেশটা শুধু একটা প্রেসিডেন্টের শাসনেই চলে না, এখানে কংগ্রেস আছে, লেজিসলেচার, তারপরে জুডিশিয়ারি আছে, সে কারণে বলা যেতে পারে এ ধরনের ধরেন মানে ডিক্টেটোরিয়াল ভাব নিয়ে হয়তো চলবে না, তবে এটা একটা ভালো সূচনা নয়।
আচ্ছা, একটি অন্য একটি প্রসঙ্গ আমি আনতে চাচ্ছি। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে আসছি। জেমস কমি বলেছেন যে জনসমক্ষে যেন আমি বলি যে প্রেসিডেন্ট কোন তদন্তের ভেতরে নেই, সেটি তিনি চাচ্ছিলেন ব্যক্তিগতভাবে। কমি বলেছেন যে এসব কারণে প্রেসিডেন্টের বিষয়ে আমার সন্দেহ হতো, তিনি হয়তো আমার সঙ্গে তার কথাবার্তা নিয়ে মিথ্যাচার করতে পারেন কখনো বা কখনো, এই জন্য আমি নোট রেখেছি, যা তিনি আগের প্রেসিডেন্টের সময় কখনোই করেননি। এই কথা বলেছেন। আর সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে সেনেটের ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার, আপনি জানেন যে ভার্জিনিয়ার ডেমোক্রেট সেনেটর উনি, তিনি বলেছেন, জানতে চেয়েছেন যে যেখানে ট্রাম্পের কোনো পূর্বসূরির ক্ষেত্রে তিনি এ ধরনের কোনো কিছু করেননি আগের প্রেসিডেন্টের আমলে, সেখানে কি কারণে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়টি রেকর্ড রাখার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। তো তার উত্তরে কমি কি বলেছিলেন সেটা শুনিয়ে আমি আপনাকে প্রশ্ন করতে চাই।
I was honestly concerned that he might lie about the nature of our meeting, and so I thought it really important to document.
এর প্রমাণ রাখা দরকার এটা ভেবেছিলাম। তো কথাবার্তা রেকর্ড করার বিষয়ক টুইট এসেছে তার কাছ থেকে প্রেসিডেন্ট, মানে অনেক টুইটারে তিনি বলেছেন, প্রেসিডেন্ট একবার উল্লেখ করেছেন যে এই কথাবার্তা না রেকর্ড হয়ে যায় তুমি সাবধান হয়ে যাও। তো আপনি কি মনে করেন এটার মানে জাস্টিফিকেশন কতটা?
দেখেন, এটা আপনি যে প্রশ্নটা করলেন এটার সাথে আগের শ্রোতার প্রশ্নের একটা সম্পর্ক আছে। যেমন উনি বলেছেন এই, হ্যাঁ, যে আপনার FBI এর একটা প্রতিষ্ঠান হিসেবে কতটা স্বাধীনতা, তো আমরা দেখতে পাই যে ওবামা আমলে কমির সাথে ওবামার মনে হয় দেখা হয়েছিল মাত্র দুবার। তো সাধারণত দেখা যায় যে মানে যদি কোনো একটা নিরাপত্তা জনিত একটা কোনো ইস্যু না থাকে সেই ক্ষেত্রে আপনার, যদিও FBI এক্সিকিউটিভ ব্রাঞ্চের অন্তর্গত এবং যদিও প্রেসিডেন্টই এর প্রধান এবং প্রেসিডেন্ট আসলেই যে কোনো মুহূর্তে কাউকে ফায়ার করতে পারেন, সে অধিকার তার আছে, তবুও আমরা দেখি যে অনেকটা তাদেরকে এই স্বাধীনতা দেওয়া হয়, তারা যে কাজ করছে তারা যাতে কোন রকমের কারো আপনার কথা শুনতে না হয় বা কি বলবো মানে কারো মত অনুযায়ী চলতে না হয় সেই স্বাধীনতা দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি মাত্র 6 মাসের মধ্যেই আপনার অনেক কমির সাথে ট্রাম্পের যোগাযোগ হয়েছে এবং এই যোগাযোগের ধরনগুলো এমন ছিল, যেমন বারবার অনুরোধ, উপরোধ বা মানে নির্দেশ, যাই হোক না কেন, এটা ইন্টারপ্রিটেশন যাই হোক না কেন, প্রেসিডেন্ট থেকে আসছে, সেই জন্যই কমি সাবধান হয়ে এই সমস্ত আপনার তথ্য লিপিবদ্ধ করেছে। এবং শুধু তাই না, উনি তার এই মেমোগুলো উনি ওনার এক বন্ধু যিনি কলম্বিয়া ইউনিভার্সিটি প্রফেসর তার সাথে শেয়ার করেছিলেন এবং সেইভাবে করে এটা সেই সূত্র ধরে এটা নিউ ইয়র্ক টাইমসে আসে। তাহলে আমি বলবো যে কমি খুবই সচেতন ছিলেন তারকে নিজেকে নিরাপদ রাখার জন্য, তার কথা এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য এই কি বলবো এই
আগের কোন প্রেসিডেন্টের, যেভাবে উনি বলেছেন যে আগের কোন প্রেসিডেন্টের সময় এমন করেননি, আগের কোন প্রেসিডেন্টের আমলে FBI এর ডিরেক্টরের সঙ্গে এতবার দেখা হওয়ার ঘটনা কি ঘটেছে?
না, একদমই ঘটেনি। ওবামার সাথে সে মাত্র দুবার দেখা হয়েছে। প্লাস এই ধরনের দেখেন একটা গভর্নেন্সের সময় অনেক কিছু অনেক ধরনের আপনার তথ্যের আদান প্রদান বা অনেক কিছু হয়, কিন্তু সেগুলো বেশিরভাগ হয় চোখের আড়ালে, আমরা এগুলো জানতে পারি না। কিন্তু এই ট্রাম্প প্রেসিডেন্সিতে আমরা দেখছি যে বেশিরভাগ যা কিছু এই ধরনের কি বলবো মানে মত বিনিময় অনেক কিছু হচ্ছে, সেগুলো অনেক কিছু লিকড হচ্ছে এবং সেগুলো অনেক কিছু ওপেন হচ্ছে, এবং সেজন্য ট্রাম্প প্রেসিডেন্সি অনেক ক্ষেত্রে দায়ী, কারণ তারা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অনেক ধরনের বিপরীতমুখী কথা উনি টুইট করে অনেক কি বলবো মানে উনি এই ধরনের রিউমার বা এই ধরনের স্ক্যান্ডালকে উনি অনেকভাবে বাঁচিয়ে রাখেন।
আচ্ছা, একজন শ্রোতা আমাদের সঙ্গে ঢাকা থেকে ফোন করেছেন, আমরা তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো,
হ্যালো,
জি, হ্যালো,
জি, হ্যালো, শুনতে পাচ্ছি?
জি জি, শুনতে পাচ্ছি। আপনি ঢাকা থেকে ফোন করেছেন, আবুদারদা জুবায়ের, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার, আমাদের পরিচিত। আপনি কি আজকের আলোচনায় কিছু বলতে চান?
না, আমি যেটা মানে আলোচনা থেকে যেটা জানতে পারলাম যে আপনিও বলেছেন যে এর আগে কোন প্রেসিডেন্ট FBI এর কোন কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের কোন ব্যবস্থা গ্রহণ করেননি, কিন্তু এক্ষেত্রে কেন ঘটলো? তো এই মার্কিন এই প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত উনি নানা সময়ে নানা ঘটনার জন্ম দিচ্ছেন এবং উনি ঘুরে ফিরে আলোচনায় আসছেন। তো এই ক্ষেত্রে উনি যে FBI এর কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, এটা কতটুকু কতটুকু ন্যায়সঙ্গত হয়েছে সেটা ভবিষ্যতই বলবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই এই বিষয়গুলো নিয়ে মার্কিন প্রশাসনে কি ধরনের নীতি আছে যে এরকম কর্মকর্তাকে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে বরখাস্ত করতে পারেন কিনা। তবে আমার মনে হয় যে ব্যক্তি স্বাধীনতার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা আমার মনে হয় যে ভবিষ্যতে মার্কিন রাজনীতি বা মার্কিন প্রশাসনের
দৃষ্টান্ত হবে বলতে চাচ্ছেন,
এক ধরনের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
আচ্ছা,
অনেকে সতর্ক বার্তা হিসেবে এটাকে গ্রহণ করবেন, অনেকে আবার
ধন্যবাদ আবুদারদা জুবায়ের। আবুদারদা জুবায়ের বক্তব্য থেকে একটি নতুন বিষয় যেটি স্পষ্ট হয়ে উঠল সেটি হল যে যুক্তরাষ্ট্রের এই এফবিআই এর পরিচালকের বরখাস্ত হওয়ার বিষয়টির কারণে মানে ভবিষ্যৎ প্রশাসনের ভিতরে এটার কোন রিয়াকশন হবে কিনা বা হয়েছে কিনা বা নীতিমালা কি আছে। জিয়াউদ্দিন চৌধুরী কি মন্তব্য করবেন একটু?
হ্যাঁ, আমি তো এর আগে আমার মন্তব্যে আগেই বলেছিলাম যে এফবিআই এর যে ওই সার্বভৌমত্ব বা এটা নিয়ে যে কথা প্রশ্নকর্তা আগে প্রশ্নকর্তা করেছিলেন, তখন আমি বলেছিলাম যে এভাবে একজন যদিও তিনি সভারেন একটা এন্টিটি না, মানে একটা ওই জুডিশিয়ারির মতো এফবিআই আলাদা একটা এন্টিটি না, এটা তার সরকারেরই একটা অঙ্গ, কিন্তু তবুও যে এর যে প্রাতিষ্ঠানিক প্রধান তার কে একটা স্বাধীনতা দেওয়া হয় যাতে তিনি তার মতে তদন্তগুলো কাজ নিরপেক্ষভাবে করে দিতে পারেন। তো এটাতে যে এই যেটা যে দায়মুক্ত করা হলো হঠাৎ করে এবং বিভিন্ন কারণে, যেটা আমরা কর্মীর কাছ থেকে প্রথমে যেটা আমরা সবাই জানি যে যখন তাকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তখন যেটা বলা হয়েছিল যে তিনি তার কাজে এফবিআই এর কাজে অবহেলা এবং এটাকে সুচারুরূপে পরিচালনা করতে পারছেন না বলে করা হলো, এবং তারপরে পরে প্রেসিডেন্ট টুইট করলেন যে না, তাকে ওই রাশিয়ান ইনভেস্টিগেশনের জন্যই আমি তাকে অব্যাহতি দিলাম। তো এই যে বিপরীতমুখী কথা এইগুলো, কিন্তু এর চাইতে বড় কথা হচ্ছে যে এখান থেকে এটা হতে পারে যে অন্যান্য যারা বিশেষ করে এফবিআই এর যে নতুন প্রধান হবেন তার মনের মধ্যে একটা আতঙ্ক হয়তো বিরাজ করতে পারে যে আমাকে না কখন আবার তার কথা মতো কর্তার কথা মতো যদি আমি না চলি তা আমাকে সরিয়ে দিতে পারে। স্বাভাবিক, এটা কারণ এগুলো হচ্ছে সরকারি চাকুরি, এটা তো কোনো নির্বাচিত প্রতিনিধি নয় এবং এটা জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্টেরও জাজ নন যে তাকে যখন তখন তারা সরিয়ে দিতে পারে। অবশ্যই এটা হতে পারে, তবে আশা করা যাচ্ছে যেটা আমি আগেও বলেছি যে এটা এক হয়তো মানে ওয়ান অফ যেটাকে বলি আমরা জিতে এটাই হয়তো একটাই হতো দৃষ্টান্ত হয়ে থাকুক, এটা যেন এর ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয়।
একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই। আমি ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে আসব ছোট্ট একটি বিরতি নিয়ে, অন্য একটি প্রসঙ্গ নিয়ে। সেটি হলো যে এফবিআই ডিরেক্টর স্বীকার করেছেন যে তার অধীনে ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমের উপর নজর রেখেছিল এফবিআই, তবে ট্রাম্পের কার্যক্রম নিয়ে এফবিআই এর তদন্তের সুযোগ থাকলেও তাকে নিয়ে আলাদা কোনো তদন্ত চালানো হয়নি। এই বিষয়টি আমি জানতে চাইব একটি ছোট্ট বিরতি নেওয়ার পরে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সাবেক এফবিআই পরিচালক জেমস কমির সাক্ষ্য প্রদান নিয়ে আজকের আলোচনা। বিশ্লেষণ করছেন জিয়াউদ্দিন চৌধুরী, ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক কর্মকর্তা, এবং ডক্টর মেহনাজ মোমেন, এএনএম ইউনিভার্সিটি টেক্সাসের পাবলিক পলিসির প্রফেসর। ডক্টর মেহনাজ মোমেন, আমি আপনাকে যেটি বলছিলাম বিরতির আগে যে ট্রাম্প বারবার বলেছেন পাবলিকলি যে তাকে যেন তদন্তের আওতাধীনে রাখা না হয়, এই কথা কমি বলেছেন, আর তিনি বলেছেন যে তদন্তের সুযোগ থাকলেও তাকে নিয়ে আলাদা করে তদন্ত করা হয়নি, তারপরেও এই এত কিছু হলো এতদিন ধরে, এটা কি কারণ হতে পারে?
না, ট্রাম্প ব্যক্তিগতভাবে কোনো তদন্তে তার উপর তদন্ত করা হচ্ছে না এ কথা সত্যি, কিন্তু আপনি যদি দেখেন ট্রাম্পের যারা একদমই কাছের উপদেষ্টা আছেন তাদের অনেককেই এই ধরনের তদন্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এটা কি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা ভালো জিনিস না? আর সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনা কেন শেষ হচ্ছে না, সেটা শুধু ঘটনাটার জন্য না, সেটা শুধু ইভেন্টের জন্য না, সেটা যেভাবে করে ইভেন্টটা আপনার আনফোল্ড করছে সেটাই কারণ। যেমন আপনি যদি ফায়ারিং এর কথাই ধরেন, ইউএস প্রেসিডেন্টের কিন্তু অধিকার আছে এফবিআই ডিরেক্টরকে যে কোনো মুহূর্তে আপনার ফায়ার করার, এবং উনার কিন্তু কাউকে কারণ দর্শানোরও কোনো প্রয়োজন নাই। উনি যদি বলেন এটা আমার ইচ্ছা, লিগালি এটা উনি করতে পারেন। হ্যাঁ, কিন্তু উনাকে যেভাবে ফায়ারটা করা হয়েছে, যেমন উনাকে আপনার কমি উনি একটা উনি অন্য কোথাও উনি ট্রাভেল করছিলেন, উনি
এয়ারপোর্টে
দেখে জানতে পারলেন যে উনাকে ফায়ার করা হয়েছে। হ্যাঁ, তো এগুলো আপনার সাধারণত আপনার অ্যাডমিনিস্ট্রেশনে যেভাবে করে কাজগুলো হয়, কতগুলো নর্ম আছে, একজন উচ্চ পদস্থ ব্যক্তিকে ফায়ার করার সময় তাকে মানে তাকে সম্মানের সাথেই ফায়ার করা হয়, সেগুলো জিনিসকে করা হয়নি। প্লাস যেগুলো যে বিপরীতমুখী কথা, প্রথমে বলা হচ্ছে যে না সে ঠিক মতো আপনার এফবিআই পরিচালনা করতে পারেনি,
তারপর বলা হচ্ছে না
ইনভেস্টিগেশনের কারণে, এই কারণে সমস্ত এই সমস্ত জল এত খোলা।
আচ্ছা, এই প্রসঙ্গে
ইভেন্ট না,
এই প্রসঙ্গে আমি ওই কালকে সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান যিনি নর্থ ক্যারোলাইনার সেনেটর রিচার্ড বার, তিনি কিন্তু জেমস কমিকে প্রশ্ন করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে ফ্লিনের বিষয়ে তদন্ত বন্ধ করতে বলেছিলেন, রাশিয়ার বিষয়ে কি তদন্ত বন্ধ করতে বলেছিলেন কিনা, এইরকম একটি প্রশ্ন করেছিলেন, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি না বলেছেন। আমি আপনাদের একটু শুনিয়ে নেই এটি।
ডিরেক্ট কমি, ডিড দ্য প্রেসিডেন্ট এট এনি টাইম আস্ক ইউ টু স্টপ দ্য এফবিআই ইনভেস্টিগেশন ইন দ্য রাশিয়ান ইনভলভমেন্ট ইন দ্য 2016 ইউএস ইলেকশনস?
নট টু মাই আন্ডারস্ট্যান্ডিং, নো।
জি, শুনলেন যে রিচার্ড বার প্রশ্ন করেছেন যে পুরো রাশিয়া মানে সমগ্র রাশিয়া বিষয়ক যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি বন্ধ করার কথা প্রেসিডেন্ট কখনো বলেছিলেন কিনা, এবং তিনি বলেছেন যে উত্তরে না। আপনি মন্তব্য করবেন ডক্টর মোমেন?
হ্যাঁ, এখন রাশিয়ার বিষয়ে তো এখন অনেক ধরনের তদন্ত আছে এখানে। হ্যাঁ, কিন্তু সেটা কি বলবো, মানে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, কিন্তু সামগ্রিকভাবে আসলে প্রেসিডেন্ট ট্রাম্পেরও যেটা চাওয়া উচিত যে এই তদন্তগুলো হয়ে বিষয়টা যাতে সমাপ্তি ঘটে। কিন্তু এখন আমরা দেখছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই বিভিন্ন ভাবে হস্তক্ষেপের কারণে এই ঘটনার সমাপ্তি ঘটছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, ওনারা কি করছেন সেটার থেকেও আমার কাছে মনে হয় যেই কারণে এই এই কাহিনী এভাবে করে আগাচ্ছে, ওনারা কিভাবে করছেন, ওনারা কোনো কোনো জায়গাতেই আপনার নর্ম অ্যান্ড ডেকোরাম যেগুলো আমরা সাধারণত দেখি মেনটেন করা হয়, সেগুলো ওনারা করছেন
হচ্ছে না। আচ্ছা, একজন শ্রোতা আবারও যোগ দিয়েছেন ঢাকা থেকে, আমরা তার বক্তব্য শুনে আসতে চাই। হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি একটা প্রশ্ন
সেলিম জাহান।
জি স্যার, আমার নাম সেলিম জাহান, আমি রামপুর ধানমন্ডি থেকে বলছি। আমি একটা ম্যাডামকে একটা প্রশ্ন করতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উনি বিভিন্ন ডিসিশনগুলি নিচ্ছেন, একটা ডেমোক্রেটিক একটা মানে ওয়ার্ল্ডের প্রথম সারির একটা গণতান্ত্রিক দেশে উনি এইভাবে ডিসিশনগুলি নিতে পারেন কিনা, এটা আমার একটা প্রশ্ন।
এর সঙ্গে আমরা এফবিআই এর ডেমোক্রেসিটা যোগ করে তারপরে আলোচনায় যাব। ডক্টর মেহনাজ মোমেন, সেলিম জাহান যে প্রশ্নটি করলেন তাতে গণতন্ত্রের কথা যদিও বলেছেন, কিন্তু আমার এর সঙ্গে যোগ দিতে ইচ্ছে করছে যে এফবিআই এর গণতন্ত্র, এফবিআই প্রতিষ্ঠিত হয়েছিল যখন, তখন থেকে এ পর্যন্ত একটি স্বাধীন সার্বভৌম এবং অটোনোমাস অর্গানাইজেশন হিসেবে করার কথা ছিল, যেটি কালকে জেমস কমি তার বক্তব্যে প্রথমেই বলেছেন যে এটি একটি স্বাধীন সংস্থা। আমরা তার বক্তব্যের ছোট্ট একটি অংশ শোনাই।
The FBI is honest. The FBI is strong. And the FBI is and always will be independent.
ডক্টর মোমেন, আমি আপনাকে এই বক্তব্যের সূত্র এবং সেলিম জাহানের প্রশ্ন, এই দুটোর ভিত্তিতে আলোচনার জন্য
এটার দুইটা প্রশ্নের একটা উত্তর, সেটা আপনাকে আমেরিকান গভর্নমেন্টের স্ট্রাকচার দেখতে হবে। সেখানে একটা প্রধান জিনিস হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্স। এখানে প্রেসিডেন্টকেও অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কংগ্রেসকেও দেওয়া হয়েছে, কিন্তু দুই প্রতিষ্ঠানকে ক্ষমতা দেওয়া হয়েছে, বা আপনি জুডিশিয়ারির কথা জন্য যদি ধরেন তিনটা ব্রাঞ্চকে ক্ষমতা দেওয়া হয়েছে অন্যের ক্ষমতাকে আপনার অন্য একটা ব্রাঞ্চকে অ্যাকাউন্টেবল করা। এখন আমি আমার একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমার এটাই হচ্ছে আমার বক্তব্য যে প্রেসিডেন্ট ট্রাম্প এতটা তার ক্ষমতা ব্যবহার করতে পারছেন কারণ কংগ্রেস কোনো জায়গায় তার চেকস অ্যান্ড ব্যালেন্স ব্যবহার করছে না। প্রেসিডেন্ট, এই এই শ্রোতা যে প্রশ্ন করলেন যে একজন একটা ডেমোক্রেটিক দেশে এরকম প্রেসিডেন্ট এরকম করতে পারেন কিনা, স্ট্রাকচারালি প্রেসিডেন্টের যত ক্ষমতা আছে সেখানে প্রেমিসটা এরকম, প্রেসিডেন্ট যখন ক্ষমতার অপব্যবহার করবেন তখন অন্য দুটা ব্রাঞ্চ সেটাকে রোধ করবে। আমরা জুডিশিয়ারিকে দেখেছি কিছুটা আপনার এক্ষেত্রে এগিয়ে আসছে, যেমন ট্রাভেল ব্যান, প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক ধরনের এক্সিকিউটিভ অর্ডার, সেগুলোর আপনার সেগুলো নীতিবাচক কিনা এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে এবং জুডিশিয়ারি সেখানে প্রেসিডেন্টের বিরোধিতা করেছেন। কিন্তু আপনারা যদি কংগ্রেসের ভূমিকা দেখেন, এবং এখানে অবশ্যই উল্লেখযোগ্য যে কংগ্রেস এই মুহূর্তে রিপাবলিকান পার্টি দুইটা হাউস এবং
আমি এই প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বললেন যে চেকস এন্ড ব্যালেন্সের অভাবের কারণে, এটা কি এক একদলীয় কংগ্রেস এবং সেনেট হওয়ার কারণে নাকি?
অনেকটা একদলীয় হাউস এবং সেনেট হওয়ার কারণে, কিন্তু সবসময় একদলীয় হলেও তারা যে প্রেসিডেন্টকে কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন করেন না তা কিন্তু না। আপনি যদি এই বুশ আমলের কথা ধরেন, আপনার প্রেসিডেন্ট বুশ তার আমলে তার রিপাবলিকান সেনেট এবং হাউস তাকে তার তার ইমিগ্রেশন পলিসি, তার ইমিগ্রেশন বিল পাশ করতে দেয় নাই। কাজেই সবসময় যে আপনার কংগ্রেস প্রেসিডেন্টের এক পার্টির হলেও মতে মতে চলবে এমন কিন্তু কোনো কথা নাই। কিন্তু এই কংগ্রেসে আমরা দেখছি তারা বিভিন্নভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে তাকে আর কি জাস্টিফাই করছেন। যেমন আমরা দেখছি পল রায়ান, তিনি বারবার করে এসে বলছেন যে এই প্রেসিডেন্টটি পলিটিক্যাল পার্সন না, তিনি অনেক ধরনের কি বলবো নিয়ম কানুন জানেন না, তিনি যেভাবে কথা বলেছেন তাকে এভাবে করে ধরা উচিত না। এবং যেগুলো আসলে যখন একজন মানুষ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন তাকে একই মাপকাঠিতে তাকে দেখতে হবে।
এই প্রসঙ্গে আমি একটু সঙ্গত সম্পূরক প্রশ্ন আপনাকে করি। বাংলাদেশের একটি আইন আছে যেখানে এক দলের এমপিরা সরকারের বিরুদ্ধে, সরকারি দলের এমপিরা সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারেন না, বললে বোধ হয় কিছু হয়। এদেশেও কি এরকম কিছু আছে কিনা?
না, একদমই নাই, একদমই নাই। এদেশে এটি এইটা এদেশের আপনার গণতন্ত্রের একটা অনেক বড় জিনিস, যেখানে আমরা সেনেট এবং হাউস মেম্বারদের কথা বলছি, তাদের কিন্তু প্রধান তাদের যে তাদের ক্লায়েন্ট বা তাদের ইয়ে হচ্ছে তাদের ডিস্ট্রিক্টের মানুষ।
তো
এই হিসেবে দেখতে গেলে তারা কিন্তু আপনার সবচেয়ে আগে তাদের চিন্তা করতে হবে যে তাদের সবচেয়ে আগে দেশের কথা চিন্তা করতে হবে এবং তারপর তাদের নিজস্ব স্টেট বা ডিস্ট্রিক্টের কথা চিন্তা করতে হবে।
জি, আমরা জিয়াউদ্দিন চৌধুরীর বক্তব্য একটু শুনি। সেলিম জাহানের প্রশ্ন এবং জেমস কমের বক্তব্য যে এফবিআই সৎ, শক্তিশালী ও স্বাধীন, আর সেলিম জাহান প্রশ্ন করলেন গণতান্ত্রিক একটি দেশে এমন কেন হচ্ছে।
ধন্যবাদ। আমি তো আগেই যে কমিন এবং এফবিআই নিয়ে কিছু তার 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 স্বাধীনতা নিয়ে কথা বলেছি। আর কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় এই গণতান্ত্রিক দেশে প্রেসিডেন্ট ট্রাম্প বা দেশের প্রেসিডেন্ট কিভাবে তার ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার করে যেতে পারেন বা করছেন কিনা। এখন একটা কথা আপনি বলেছিলেন যে এটা সম্ভবপর হচ্ছে, যদিও এখানে চেকস এন্ড ব্যালেন্সের কথা ডক্টর মোমেন যেটা বলছেন, তা সত্ত্বেও কেন আমরা দেখতে পাচ্ছি যে তারা ট্রাম্পের বিরোধিতা করছেন না বা তার কোন সবকিছু যে কার্যাবলী এগুলো নিয়ে তারা বেশি সমালোচনা করছেন না। আসলে যে একদম ট্রাম্প যে একেবারে সব দিক দিয়েই তার মানে হাওয়া তার পালে হাওয়া চলছে এবং সে হাওয়া আসছে এই কংগ্রেস থেকে, সেটা বলা ঠিক হবে না। কারণ দেখেন, এ পর্যন্ত যেগুলো লেজিসলেশন তিনি করার চেষ্টা করেছেন, হেলথ কেয়ার বলেন, এখান থেকে তাছাড়া ইমিগ্রেশন তিনি হাত দেননি, কিন্তু যতগুলো করতে যাচ্ছেন এখন পর্যন্ত কিছু সম্ভবপর হয়নি। কারণ কংগ্রেস সব তারা হাউস যেটা দেখে জানেন, কংগ্রেস বলতে এখানে আমরা হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, এবং এদের দুইজনের মধ্যে তাদের মধ্যে এই রিপাবলিকান পার্টির মধ্যে তাদের একমত হতে পারছেন না অনেকগুলো জিনিস নিয়ে। এবং যেখানে এই কিছুদিন আগে যে এই বাজেট সাপ্লিমেন্ট যে প্রথম যে সম্পূরক বাজেট যেটা তারা করতে যাচ্ছিলেন প্রথম, সেখানেও প্রায় দেখা গেছিল যে এই গভর্নমেন্ট শাটডাউনের অবস্থায় এসে গিয়েছিল। সুতরাং কংগ্রেস যে সবই যে তার করতে করছেন সেটা না, আসলে যেটা হচ্ছে যে তিনি কতগুলো যেটা বলে যে তার এক্সিকিউটিভ অর্ডার কতগুলো তিনি দিয়ে যাচ্ছেন, এই এক্সিকিউটিভ অর্ডার গুলো কিন্তু করতে গেলে কংগ্রেসের তার ভিতর দিয়ে যেতে হবে, অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত এটা আইন হিসেবে পাস না হয়।
আচ্ছা,
এখানে এই ব্যানটাও কিন্তু এক্সিকিউটিভ অর্ডার পর্যায়ে পড়ে, তার ইমিগ্রেশন বিল কিন্তু এখনো আসে।
একটি বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা মানে সেই প্রচারণা শুরু থেকে এই পর্যন্ত জানি যে তিনি টুইটার করে বিখ্যাত, টুইটার হিসাবে প্রেসিডেন্ট হিসাবে টুইটার সবচেয়ে বেশি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বৃহস্পতিবার কমি যখন সাক্ষ্য দিচ্ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু কোনো টুইটার তখন ছাড়েননি, তিনি করেননি। তবে তার ছেলে ডন জুনিয়র টুইটার করেছেন এই কমির বক্তব্যের, প্রত্যেকটি বক্তব্যের কাউন্টার করে একটির পর একটি করেছেন। পরবর্তীতে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, স্টেটমেন্টে বলা হয়েছে যে কমি ইজ এ লিকার। প্রেসিডেন্ট ট্রাম্প পরে টুইট করে আজকে সকালে বলেছেন কমি ইজ এ লিকার, অনেক লম্বা টুইট, তার ভিতরে শেষ কয়েকটি শব্দ ছিল, চারটি শব্দ ছিল কমি ইজ এ লিকার। প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কমির বক্তব্যের বিরুদ্ধে। আপনি কি বলেন ডক্টর মেহনাজ মোমেন?
এটার বিরুদ্ধে এখন আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি ঠিক শিওর না, কারণ আপনার এরকম না যে এই অ্যাডমিনিস্ট্রেশনেই খালি আপনার ভেতরের কথা লিক হচ্ছে, এটা তো ভেতরের কথা লিক হয় বলেই আমরা গণমাধ্যম থেকে অনেক কথা জানতে পারি। এখন যদি ওরা প্রমাণ করতে পারে এমন কোনো কিছু লিক হয়েছে যেটা ন্যাশনাল সিকিউরিটির পরিপন্থী, তাহলে হয়তো কোনো অ্যাকশন নেওয়ার যেতে পারে। কিন্তু উনি যেই মেমোগুলো উনি ওনার যে কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসরের সাথে শেয়ার করেছেন এবং কলম্বিয়া ইউনিভার্সিটি প্রফেসর নিউ ইয়র্ক টাইমস এর সাথে শেয়ার করেছে, সেগুলো তো এই ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার কথোপকথন,
সাধারণ
ন্যাশনাল সিকিউরিটির কোনো ইস্যু তো নাই।
আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয়ে আবার আমি আসি এফবিআই এর স্বাধীনতা নিয়ে। এফবিআই হিস্টোরিয়ান পেন স্টেট ইউনিভার্সিটির ডগলাস চার্লস, তার একটি বক্তব্য আমরা শুনি, তারপরে আমি আলোচনায় আসব।
The FBI essentially was the political intelligence arm of the White House, collecting information on foreign policy critics, collecting information on political critics, helping to undermine them.
আচ্ছা, ডগলাস চার্লস মূলত বলছিলেন যে এফবিআই ছিল হোয়াইট হাউসের রাজনৈতিক গোয়েন্দা শক্তি, যা বিদেশি সমালোচক, রাজনৈতিক সমালোচক এদের সম্পর্কে তথ্য জোগাড় করার জন্য মূলত কাজ করত প্রথমে। পরে বিচার বিভাগ, জাস্টিস ডিপার্টমেন্ট এই এফবিআই এর নীতিমালা প্রণয়ন করেন নতুন করে, যাতে বলা হয় যে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, অনুমতি দেওয়া হবে। আচ্ছা, সেই প্রসঙ্গে ছোট্ট একটি সাউন্ড বাইট শোনাই, তারপরে আমি প্রশ্ন করব।
According to current Justice Department guidelines, it's only the Attorney General or Deputy Attorney General who are supposed to initiate communication between the White House, and that's the standard.
আচ্ছা, ডগলাস চার্লস বলছিলেন যে এফবিআই এর যে গাইডলাইন করা হয়েছিল তাতে অ্যাটর্নি বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুধুমাত্র হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার অনুমতি ছিল, কিন্তু এখন আমরা দেখছি যে এফবিআই এর পরিচালকের সঙ্গে অনেকবার ইন্টারাকশন হয়েছে প্রেসিডেন্টের এবং বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। ডগলাস চার্লস বলেছেন এই নীতিমালার বাইরে যা সবই অস্বাভাবিক। তাহলে এফবিআই পরিচালককে প্রেসিডেন্ট চাপ দেবেন বা অনুরোধ করবেন সেটা কি স্বাভাবিক? এটি একটি প্রশ্ন আমার। যদিও গাইডলাইনে একটা ফাঁক রাখা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই যে অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হলো, এটি হচ্ছে গাইডলাইন, নীতিমালা, আইন নয়। এর জাস্টিফিকেশন কি ডক্টর মেহনাজ মোমেন? আমার মনে হয় আপনাকে এরপর আর আনতে পারবো না, আপনার সমাপনী বক্তব্য।
এখন যেই গাইডলাইনটার কথা বলা হয়েছে এটা প্রণয়ন করার পিছনেও অনেক কারণ আছে। আমরা দেখতে পেয়েছি যে এর আগে আপনি যদি ইতিহাসের দিকে তাকান, অনেক সময় এই গোয়েন্দা সংস্থাকে নানাভাবে ব্যবহার করা হয়েছে আপনার রাজনৈতিক কারণে, সেটা যাতে না করা হয় সেই জন্যই এই গাইডলাইন গুলো। কিন্তু আপনি ঠিকই বলেন, এটা তো যে যতবার আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কমির আপনার দেখা বা কথা হয়েছে সেটা আসলে অস্বাভাবিক, কারণ আমরা অন্য অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তুলনা করলে আমরা দেখতে পাই যে এত মাত্র ছ মাসের মধ্যে এত যোগাযোগ কোনো সময় হয় না। এবং আমরা আরো জানি কমির টেস্টিমনি থেকে যে উনি জেফ সেশনস এর কাছে, মানে যেটা জাস্টিস ডিপার্টমেন্ট অ্যাটর্নি জেনারেলের কাছে, উনি অনুরোধ করেছিলেন যাতে এই পরিস্থিতির মুখোমুখি ওনাকে না হতে হয়, এবং জেফ সেশন সেখানে আর কি কোনো সদুত্তর দেননি বা উনি প্রত্যুত্তর দেন নাই, উনি কি করবেন উনি সেটা বুঝে উঠতে পারেননি। কাজে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি বলবো যে এই এই আপনার গাইডলাইনটাকে, এটাকে প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে বারবার আর কি ভঙ্গ করেছেন। কিন্তু আপনি যেটা বললেন এটা একটা গাইডলাইন, এবং ইউএস আপনার গভর্নমেন্টের স্ট্রাকচারে যদি আপনি যান আপনি দেখবেন আইনের থেকে বেশি অনেক সময় নর্ম বা এই ধরনের গাইডলাইন সেটা এখানে রাখা হয় এবং আশা করা হয় যে সবাই এটাকে অনার করবে।
ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এবার আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য জিয়াউদ্দিন চৌধুরী আপনাকে অনুরোধ জানাচ্ছি, এক মিনিট।
সেলিম ধন্যবাদ। আসলে নীতিমালা তো নিশ্চয়ই প্রত্যেক প্রতিষ্ঠান কিভাবে চলবে বা সরকারের এক অঙ্গ কার্যকর অঙ্গের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, সম্পর্ক রাখবে, এগুলো তো নীতিমালা থাকে। কিন্তু নীতিমালা এক জিনিস, সেই নীতিমালাকে অনুসরণ করা সেটা আরেকটা জিনিস। এখন দেখেন এই FBI এর ইতিহাস যেটা, যেখানে যে লেজেন্ডারি সেই যিনি যার বলতে হয় এই বর্তমান FBI মডার্ন আধুনিক FBI এর থেকে যিনি জন্মদাতা, সে হচ্ছেন গিয়ে হুবার, সেই হুবার তিনি বোধ হয় আরো বেশি প্রেসিডেন্টকে এদিকে করেছেন।
উনি তো 50 বছরের মতো ছিলেন,
তিনি এমনই শক্তিধর ছিলেন যাকে তাকে বলা হতো যে নিয়ম তার জন্য সৃষ্টি হতো। তিনি তার প্রচন্ড দাপটে যেটা করেছিলেন তাকে বলা হয় প্রত্যেকটা প্রেসিডেন্ট তাকে নাকি বলে ভয় পেতেন। তো এখন সেই প্রতিষ্ঠানও যখন অনেক সময় একেবারে অতি প্রতিষ্ঠানিক ভয় হয়ে যায়, তো সেটাও হতে পারে। আজকের দিনে অবশ্য এটা আমরা যেটা যুক্তরাষ্ট্রে যে দেখেছি এর এর শাসন ব্যবস্থা যেটা সবচেয়ে বলা হচ্ছে এর কনস্টিটিউশন গঠনতন্ত্র, এই যে গঠনতন্ত্রের মধ্যে যে সাম্যতা, এই সাম্যতা আছে বলেই আজকে এখানকার প্রতিষ্ঠানগুলো জিতে আছে এবং এখানে গণতন্ত্র এখনো বেঁচে আছে। তো এই দু একটা ঘটনা এখানে এগুলা দুঃখজনক এবং অনেকটা শকিং হলেও আমার মনে হয় যে
সামগ্রিকভাবে অনেক ভালো আছে অবস্থা,
এবং এটা এটা এটারও উত্তরণ হবে এবং আমরা হয়তো শেষ পর্যন্ত যে নাটকীয়তা যেটা চলছে এর নাটকেরও হয়তো একটা অবসান হবে। তবে এগুলো ভালো দিক।
অসংখ্য ধন্যবাদ জিয়াউদ্দিন চৌধুরী, ডক্টর মেহনাজ মোমেন এবং সুপ্রিয় শ্রোতা আপনারা যারা যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আজকের মতো এখানে আলোচনা শেষ করছি।